শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের হ্যালো ওয়াশিংটনে। আপনারা শুনলেন আজকের বিষয়, প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের এক বছরের মেয়াদ পূর্তি, এই নিয়ে আজকের আলোচনা। শুরুতেই ছোট্ট করে একটু আমি বলি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের এক বছর অতিবাহিত হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের, আমরা সবাই জানি। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় বছরের জন্য তাঁর দায়িত্ব পালন শুরু করলেন। আমেরিকানরা তাকে পছন্দ করুন বা নাই করুন, বা বিশ্ববাসী তাকে পছন্দ করুন বা নাই করুন, এটা অস্বীকার করা কঠিন যে যুক্তরাষ্ট্রের এই নতুন নেতা তাঁর প্রথাবিরোধী চরিত্র এবং কর্মকাণ্ড দিয়ে ওয়াশিংটন, যুক্তরাষ্ট্রকে তো বটেই, গোটা বিশ্বকেই নাড়া দিয়েছেন। আর বিশ্বশান্তির জন্য হুমকি যেসব রাষ্ট্র, অর্থাৎ উত্তর কোরিয়া, মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি বিতর্কিত রাষ্ট্র, এই সবের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের যে কর্মকাণ্ড গত এক বছরে, সেগুলোর মূল্যায়ন বিশ্লেষকরা করবেন। আমরা দেখব যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসী এবং যারা যুক্তরাষ্ট্রে আসতে চান তাদের উপর ট্রাম্পের কাজকর্ম কতটা প্রভাব ফেলেছে, এই বিষয়টিও আলোচনার বিষয় থাকবে আজ। আমেরিকানরা এক বছরে প্রেসিডেন্ট ট্রাম্পের উপর, প্রেসিডেন্ট ট্রাম্পের এই প্রশাসন নিয়ে কী ভাবছেন, সেগুলো আমরা আলোচনা করব। আজ আমাদের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনায় ইতিমধ্যেই যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক প্রফেসর, বাংলাদেশ রাষ্ট্রবিজ্ঞান সমিতির সভাপতি অধ্যাপক আতাউর রহমানকে। আপনাকে স্বাগত জানাচ্ছি স্যার।
আপনাকে ধন্যবাদ।
জয়ন্ত রায় চৌধুরী, দিল্লি ব্যুরো চিফ, দি টেলিগ্রাফ পত্রিকার সাংবাদিক। জয়ন্ত রায় চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানে, মূলত এই অনুষ্ঠানে শ্রোতারা বিভিন্ন স্থান থেকে তা মানে বিষয়ে, যে বিষয় নিয়ে আলোচনা সে বিষয়ে প্রশ্ন তোলেন, প্রশ্ন করেন। তো আজকের বিষয় যেহেতু ট্রাম্প প্রশাসনের বর্ষপূর্তি, আমাদের অনেক শ্রোতা আশা করছি যোগ দেবেন আজকের আলোচনায়। তো প্রফেসর আতাউর রহমান, আপনাকে প্রথমেই সূচনা বক্তব্যের জন্য একটু আমন্ত্রণ জানাচ্ছি, যে ট্রাম্পের এক বছর আপনি কিভাবে দেখলেন?
প্রথমত আমি মনে করি যে ট্রাম্পের বিগত এক বছর অত্যন্ত ঘটনা বহুল এবং বিতর্কিত, এবং আমি মনে করি যে গুরুত্বপূর্ণ বটে, কেননা অনেক ভয় ভীতি মধ্যেই ট্রাম্প প্রশাসন এবং সমস্ত পৃথিবী তাকিয়েছিল যে এই একটা অন্য ধরনের ব্যক্তিত্ব, যে রাজনীতিবিদ নয়, তার এই যে প্রেসিডেন্ট হওয়া আমেরিকান যুক্তরাষ্ট্রে, যেখানে উনি কোনো তার এক্সপিরিয়েন্স বা আমরা অভিজ্ঞতা দেখিনি আগে, এবং যার কন্ট্রাডিক্টরি চরিত্র এবং যার যাকে নিয়ে অনেক সমালোচনার ঝড় উঠেছিল, কিন্তু আমরা দেখছি যে বিগত এক বছর অনেক চড়াই উচ্চাই পার করে তিনি অনেকটা, আমি মনে করি যে অনেক প্যারাডক্স বা কন্ট্রাডিকশনের পরেও কিছুটা সফলতার পরিচয় দিয়েছেন। প্রথমত আমি বলবো যে যতটুকু ওনাকে কট্টরপন্থী বলে মনে হতো কিছু কিছু ক্ষেত্রে, তার যে রেটোরিক, পলিটিক্যাল রেটোরিক বা পলিটিক্যাল প্রমিজ যেগুলো উনি করেছিলেন, সেগুলো থেকে উনি অনেক মডারেট ভূমিকা রেখেছেন। বাস্তব ক্ষেত্রে, বাস্তবতার চাপে উনি অনেক কিছুই রিকনসিলিয়েশন করতে বাধ্য হয়েছেন। যেমন মুসলমানদের প্রতি তার যে একটা বৈরিতা আমরা প্রথমে দেখেছিলাম, সেটা অনেক কমিয়ে দিয়েছেন। তারপরে মেক্সিকান বর্ডার যে ওয়াল করবে সেটা এখনো বাস্তবায়িত হয় নাই। অভিবাসন নীতিতে তিনি যতটুকু কট্টরপন্থী মনে হচ্ছিল এবং মানুষ ভীত সন্ত্রস্ত ছিল, যদিও অনেকেই অনেক কষ্ট করেছেন অনেক ধরপাকড়ের মধ্য দিয়ে, তারপরেও অভিবাসন নীতিতে তিনি বর্তমানে যা দেখছি অনেক মডারেট ভূমিকা পালন করতে যাচ্ছেন, এবং কোর্টও আমেরিকান সিস্টেমের যে একটা সিস্টেমিক চেক আমরা দেখছি, সেটা তাকে অনেকাংশে এক্সট্রিম পজিশন নিতে তাকে সরিয়ে নিয়ে এসেছে। সুতরাং, এবং লেজিসলেটিভ যে কন্ট্রোলটা তার উপর, সেটাও আমরা দেখছি যে ডেমোক্রেটিক পার্টি অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা পালন করছে, যাতে করে প্রেসিডেন্টের ক্ষমতা সে ততটুকু যতটুকু করতে চায় ততটুকু যাতে করতে না পারে, এক্সট্রিম ডিসিশন যাতে উনি না নিতে পারে, সোসাইটিকে আরো পোলারাইজ যাতে না করতে পারে,
মানে একটা ব্যালেন্সের ভিতরেই আছে।
জি
আচ্ছা, ইতিমধ্যে যোগ দিয়েছেন জয়ন্ত রায় চৌধুরী। জয়ন্ত রায় চৌধুরী, আমরা প্রফেসর আতাউর রহমানের বক্তব্য শুনছিলাম ট্রাম্পের এক বছরের কর্মকাণ্ড নিয়ে, তিনি খুব সুন্দর করে একটা সূচনা বক্তব্য দিলেন। তো আমি কয়েকটি ঘটনা এক বছরের উল্লেখ করছি একদম এক লাইনে এক লাইনে। সেটি হলো 20 জানুয়ারি 2017 সালে তিনি দায়িত্ব গ্রহণ করেন প্রেসিডেন্ট হিসাবে, 23 জানুয়ারি টিপিপি চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন, ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ চুক্তি, 27 জানুয়ারি ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেন 6টি মুসলিম দেশের যাত্রীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের বিষয়ে, 7ই এপ্রিল সিরিয়া আক্রমণ করেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে মানুষের উপর এই এই অভিযোগের প্রেক্ষিতে, তারপরে 28 মে নাফটা চুক্তির আধুনিকায়নের জন্য তিনি একটি নির্দেশনা দেন। এই মোটামুটি অর্ধেক মানে 17 সালের অর্ধেক বছরের কয়েকটা বড় ঘটনার কথা বললাম, বাকি অংশ আমি পরে আবার আসছি। আপনাকে একটু আমন্ত্রণ জানাচ্ছি, ট্রাম্পের এক বছর আপনি কিভাবে মূল্যায়ন করবেন? প্রথম এক বছর
আমার মনে হয় ট্রাম্প সাহেব মোটামুটি ইউএস নীতি বেশিরভাগ ক্ষেত্রেই পালন করেছেন, যা আগের নীতি উনারা ভেবেছিলেন সেটা নিয়েই এগিয়ে গেছেন, এক্সেপ্টিং ট্রেড এর ব্যাপারে, ট্রেড এবং ক্লাইমেট চেঞ্জে উনি সম্পূর্ণরূপে ওবামা নীতি যেটা ছিল সেটাকে সম্পূর্ণরূপে উনি খারিজ করে দিয়ে একটা অন্য নীতি নিয়েছেন। কিন্তু যদি ফরেন পলিসি অবজেক্টিভস দেখেন বা বর্ডার কন্ট্রোল দেখেন, হয়তো কোথাও কোথাও উনি মনে হয়েছে খুব কঠোর একটা রূপ নেবার চেষ্টা করেছেন, কিন্তু থ্রাস্টটা আগে যা ছিল তাই রয়েছে। ফরেন পলিসি অবজেক্টিভস বলুন কি ফরেন পলিসির যে রূপরেখা সেটা মোটামুটি একই রয়েছে। যেটা ওনার বিশেষত্ব সেটা হচ্ছে উনি ওনাকে লোকেরা জাজ করতে পারে না, ওনাকে প্রেডিক্ট করা যা বড় মুশকিল যে কখন উনি বলবেন যে আমি অগ্নিয়াস্ত্র ছাড়বো, বা কখন উনি ধমকি দেবেন বা কখন উনি ধমকি দেবেন না, কখন উনি বন্ধুত্ব রাখবেন, সেইটা একটু আনপ্রেডিক্টেবল। যেটা একদিক দিয়ে ভালো, কারণ সেইটার জন্যই অনেক ওনার যারা গ্লোবাল অপোনেন্টস তারা অফ ব্যালেন্স হয়ে গেছে ওনার আশাতে। কিন্তু হ্যাঁ, ফরেন পলিসি থ্রাস্ট যদি দেখেন তাহলে মোটামুটি এক, ডোমেস্টিক পলিসি নিশ্চয়ই ওবামা কেয়ারের নিয়ে বিরোধিতা করেছেন, এবং যেটা বললাম যে ফরেন পলিসির সবচেয়ে বড় ওনার যেটা সেটা হচ্ছেন ট্রেড এর ব্যাপারে, ট্রেড এর ব্যাপারে উনি একেবারেই টিপিপি অন্য অন্য যেগুলো ওবামা সরকার কনস্ট্রাক্ট করার চেষ্টা করেছিল সেইগুলোকে উনি এগাতে দিচ্ছেন না। সেটা
বোধহয় টেলিফোন লাইনে একটুখানি ঝামেলা হচ্ছে। আচ্ছা, ইতিমধ্যে একজন শ্রোতা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, যশোর থেকে আবু সাইদ। হ্যালো,
আসসালামু আলাইকুম।
জি ওয়ালাইকুম আসসালাম, বলুন।
প্রথমে আমি মমতা আবু সাইদ যশোর থেকে বলছি, আর প্রথমে ধন্যবাদ জানাচ্ছি ভয়েস অফ আমেরিকাকে আমাকে কথা বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য।
জি বলুন।
আমার যে কথা হচ্ছে যে তার নির্দিষ্ট মেয়াদের ভিতরে যে ক্ষমতায় ছিলেন এই সংক্রান্ত বিষয় নিয়ে,
জি
তো আমি বলতে চাই যে আসলে বিভিন্ন তর্ক বিতর্কের ভিতর দিয়েই যেভাবে গিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, এবং এটা আমি মনে করি তার বিভিন্ন ক্ষেত্রে অবদান রয়ে গেছে, যেভাবে হয়তো এই যে মুসলিম বিশ্বের মাঝে যে ইয়ে করা হলো এটা নিয়ে বেশ কিছুটা আলোড়ন রয়ে গেছে। তো এই জন্য আমি আমার মতে যে এখানে আমার প্রশ্ন বা মতামত ঠিক এরকম যে মানুষের ওনার যে বক্তব্য যেভাবে উনি উপস্থাপনা করেছেন বা তথাপি বিশ্বকে যেভাবে প্রভাবিত করেছেন, আমার মনে হয় কিছুটা হলেও মুসলিম বিদ্বেষী মনোভাব বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষের কিছুটা হলেও ছড়িয়ে গেছে।
জি অসংখ্য ধন্যবাদ আবু সাইদ যোগ দেওয়ার জন্য। প্রফেসর আতাউর রহমানের কাছে আসছি, আমি মে মাস পর্যন্ত অ্যাক্টিভিটির কথা বলছিলাম, যে 18ই মে নাফটা চুক্তি, তারপরে 20 থেকে 27 মে ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্প প্রথম বিদেশ সফর করলেন, এবং এই সফর শুরু হলো মধ্যপ্রাচ্য, সৌদি আরব, ইসরায়েল, ইতালি, ভ্যাটিকান সিটি, বেলজিয়াম, পরে অবশ্য এসেছিলেন। তো রিয়াদ মানে সৌদি আরব এবং মুসলমান দেশের নেতাদের সঙ্গে প্রথম তিনি সাক্ষাৎ করলেন এবং ক্ষমতা দায়িত্ব নেওয়ার পরে মুসলিম বিরোধী একটি সেন্টিমেন্টও উনি জাগ্রত করেছিলেন, তো এই এই বিষয়টিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন?
প্রথমে আমি বলবো যে ট্রাম্প প্রশাসনের যে গ্লোবাল যে ইম্প্যাক্টটা, একটা হচ্ছে উনি সামরিক শক্তির উপর সবচেয়ে বেশি এমফেসিস দিয়েছেন এবং সৌদি আরব যে সফর করলেন এবং পুরো মধ্যপ্রাচ্যে উনি যে সংঘাত বিভেদ এটাকে আরো উস্কে দিয়েছেন, এটা হলো তার যে নীতি, তার যে এমফেসিস এবং সেখানে অস্ত্র বিক্রির যে একটা আমরা দেখেছি যে অস্ত্র বিক্রির যে একটা মোটিভ এটা প্রবল ছিল। সুতরাং সেখানে আমি বলবো দিস ইজ ভেরি কাউন্টার প্রোডাক্টিভ, কারণ এখানে কূটনীতি এবং বুদ্ধিভিত্তিক চর্চা খুব কম এবং আন্তর্জাতিক রাজনীতিতে এত কম কূটনৈতিক প্রয়াস এবং বুদ্ধিভিত্তিক বিকাশ আমরা আর কখনো দেখি নাই। সবই যেমন একটা ডিল মেকিং, সবকিছুই কিছু দিতে হবে, যে সেজন্য ট্রাম্পকে অনেকেই বলে ট্রানজেকশনাল লিডার। আমরা ট্রানজেকশনাল লিডারশিপের বিরোধী না, কিন্তু নীতি বিগর্হিত যে যে ধরনের আচরণ তিনি করছেন এগুলো কিন্তু বিশ্বে একটা নতুন ভাবধারা সৃষ্টি করছে যেটা কাউন্টার প্রোডাক্টিভ ফর ফিউচার অফ, মানে একটা ভবিষ্যতের যে আমরা একটা শান্তিপূর্ণ বিশ্ব দেখব সেটা আমি মনে করি যে বিঘ্নিত হতে যাচ্ছে এবং বিশেষ করে মধ্যপ্রাচ্যে। এবং একদিক দিয়ে যেখানে তিনি শক্তি প্রতিহত করার ক্ষমতা উনি ফেস করছেন সেখানে উনি থেমে যাচ্ছেন, যেমন চায়নার বিরুদ্ধে উনি অনেক কথা বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে উনি অনেক কথা বলেছেন, কিন্তু সেখানে উনি ততটা আমরা দেখছি যে তৎপর নয়। আবার নর্থ কোরিয়ার ব্যাপারে, জি, নর্থ কোরিয়ার ঘটনাটাও যদি দেখেন যে আলটিমেটলি ফোর্স উনি যেটা উপরে রিলাই করেছিলেন ইট ডিড নট অ্যাক্ট দ্য ওয়ে হি ওয়ান্টেড, এটা মোটামুটি এখন দেখা যাচ্ছে যে কূটনীতি এবং পারস্পরিক সমঝোতার মাধ্যমে এই বিশ্বের যে সমস্যাগুলো এগুলোর যে সমাধান করতে হবে সেটা কিন্তু উনি গভীরভাবে আস্তে আস্তে ওনার কাছেও প্রতীয়মান হবে বলে আমি মনে করি।
আচ্ছা, জয়ন্ত রায় চৌধুরীর কাছে আমি একটু আসছি। 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া প্রভাব বিস্তার করেছিল কিনা করেনি এ নিয়ে এখনো তদন্ত চলছে এবং ট্রাম্প প্রচারণা দলের পক্ষ থেকে তাদের সঙ্গে আতাত হয়েছিল কিনা তাও নিশ্চিত নয়, সেটিও তদন্ত চলছে। তো এই বিষয়টি কি আপনি মনে করেন ট্রাম্প প্রশাসনের এই গত এক বছরের কর্মকাণ্ডকে প্রভাবিত করেছে বা করলে কিভাবে করেছে, আপনার মন্তব্য কি?
মনে হয় প্রভাবিত করেছে, কারণ ট্রাম্প সরকার প্রথম প্রথম যা দেখিয়েছিল যে সে রাশিয়ার সঙ্গে হয়তো হাত মেলাবে কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে মিডল ইস্টের ব্যাপারে এবং সেন্ট্রাল এশিয়ার ব্যাপারে, কিন্তু সেটা হয়ে ওঠেনি। দেখা যাচ্ছে যে রাশিয়ার বিরুদ্ধে ইউএস অ্যাডমিনিস্ট্রেশন একটা কঠোর নীতি নিয়েছেন, যেটা ওবামার সময়ও ছিল সেটা কন্টিনিউ করেছে। ট্রাম্প যেটা চেঞ্জ করতে পারতো, রাশিয়ার সঙ্গে কিছু কিছু ব্যাপারে হাত মেলাতে পারতো ইউরোপিয়ান ইউনিয়নকে ডিসরিগার্ড করে, সেটা করেনি এবং সেই করেনি বলেই হয়তো কিছু কিছু জায়গায় অসুবিধায় আমার পড়ছে, যেমনি তার আফপাক বা আফগানিস্তান পাকিস্তান পলিসিতে, যেখানে রাশিয়া চায়নার সঙ্গে মনে হচ্ছে অনেকটা একাত্মবোধ ফিল করছে, যেটা আগে ছিল না। রাশিয়া এককালে চায়নার সঙ্গে এ ব্যাপারে মোটেই একাত্মবোধ ফিল করত না, বরাদার ইরান এবং ভারতবর্ষের সঙ্গে একজোট হয়ে অ্যাকশন নিত এই এলাকাটা, সেটা বদলে গেছে, সেটা একটা বিরাট বড় একটা ধাক্কা বলতে পারেন আমেরিকান ফরেন পলিসি। তবে মোটামুটি ফরেন পলিসির থ্রাস্ট যা ওবামার টাইমে ছিল, যা ওবামার সময়ে ছিল, সেটাই কিন্তু এগিয়ে যাচ্ছে আমার ধারণা।
আচ্ছা,
accepting in matters of trade।
আচ্ছা, একজন শ্রোতার বক্তব্য শুনবো একটু। আতাউল্লাহ সম্রাট নামে একজন আছেন আমাদের সঙ্গে, হ্যালো।
জি, আমি সম্রাট বলছিলাম চিটং থেকে।
জি বলুন।
তো আমার যে ইস্যুটা, ভয়েস অফ আমেরিকাকে ধন্যবাদ জানাচ্ছি, ভয়েস অফ আমেরিকা আমাদেরকে বৈশ্বিক রাজনীতির অনেক কিছু আমাদেরকে তাদের এই বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমাদেরকে জানার সুযোগ করে দেয় প্রথমের জন্য। পরবর্তীতে আমাকে প্রোগ্রামে অ্যাড করে নেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি বয়সের আজকে প্রোগ্রামকে। আমার যে প্রশ্নটা হচ্ছে যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচন হওয়ার আগে এবং পরে ওনার বিষয় নিয়ে সাধারণ পাবলিকের একটা পারসেপশন ছিল হচ্ছে গিয়া উনি আমেরিকার হোয়াইট হাউসের ওভাল অফিস নিয়ন্ত্রণ করার মতো যোগ্যতা ওনার আছে কিনা। তো আমার মনে হয় ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্টও হয়ে গেছে, ট্রাম্প এখন আমেরিকার নিয়ন্ত্রণ করছেন আর হোয়াইট হাউস চালাচ্ছেন। এক বছর পরেও আমরাও আবার বাংলাদেশ থেকে আমেরিকার জনগণের কাছে প্রশ্নটা আবারই করতে চাই যে ট্রাম্প কি আসলে কি যোগ্য কিনা, কারণ তার যে কর্মকাণ্ড তো মনে হয় না তিনি যোগ্য।
আচ্ছা, ধন্যবাদ আপনাকে, প্রশ্ন আমরা পেয়েছি। প্রফেসর আতাউর রহমানের বিশ্লেষণ কি সম্রাট সাহেবের প্রশ্নে?
আমি প্রথমে বলবো যে উনি বুঝতে পেরেছেন আমরা যেটাকে বলি দ্য লিমিটস অফ পাওয়ার, যে আপনি মানে আন্তঃরাষ্ট্রীয় যে সম্পর্ক এবং বিশ্বব্যাপী এখন যে ডিফিউশন অফ পাওয়ার, একটা যেটা আগে ছিল যে আমেরিকা কেন্দ্রিক যে একটা বিশ্ব, সেটা কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে। এখন আমরা দেখছি যে ডিফারেন্ট সেন্টার্স অফ পাওয়ার, যেখানে চায়না, যেখানে রাশিয়া, যেখানে ভারত, এবং প্রত্যেকেই কিন্তু তাদের যে একটা বলয় সৃষ্টি করছে। এবং মিডল ইস্টেও আমরা দেখছি যে ইরান এখানে শক্তভাবে দাঁড়িয়ে গেছে এবং সৌদি আরব তার প্রতিপক্ষ হিসেবে দাঁড়াচ্ছে, যদিও ইন্টারনালি আমরা দেখছি যে একটা ডিভিসিভ অ্যাটিচিউড, কিন্তু গ্লোবালি এইগুলোকে ট্রাম্প আমি মনে করি যে প্রশাসন এগুলোকে হিলিং প্রসেসে উনি নিয়ে যাচ্ছেন না, বরং এ ধরনের একটা বিশৃঙ্খলা বা এ ধরনের একটা ডিভাইডেড যে বিশ্ব, এটাকেই উনি আরো এগিয়ে নিতে চান এবং এর উপরেই উনি তার কর্তৃত্ব বা আমেরিকার কর্তৃত্ব। এটা কিন্তু অনেক সময় আমরা দেখছি যে আমেরিকা যুক্তরাষ্ট্রকে অনেক দূরে সরিয়ে নিয়ে যাবে, পৃথিবীর কোথাও আমেরিকা যুক্তরাষ্ট্র সত্যিকার ভাবে তার প্রভাব বিস্তার করতে পারবে না। ইভেন আমরা দেখছি যে সাউথ এশিয়ায় দেশগুলোতে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রভাব অনেক কমে যাচ্ছে, প্লাস তার যে প্রোটেকশনিস্ট নীতি, অ্যাটলিস্ট বাই রিটোরিক, উনি যে কথাগুলো বলেন যে ট্রেড প্রত্যেক জায়গায় উনি বেশি এমফেসিস দেন, সেখানেও কিন্তু আমরা যে প্রোটেকশনিস্ট অ্যাটিটিউড আমরা দেখছি। সুতরাং বিশেষ করে ট্রান্স প্যাসিফিক তো বটেই, কিন্তু উনি বাইলেটারাল ট্রেডের উপরেই বেশি জোর দিতে চাচ্ছেন, এবং তার যে এই যে লিমিটেশন অফ লিমিটেশন অফ নলেজ, আমি ওইখানে বলবো যে ট্রেডে উনি অনেক আর একটু লিবারাল হওয়া ওনার অবশ্যই দরকার, এবং যে ন্যাপটা চুক্তি আপনি যেটা বললেন যেটা সামনে আসছে, সেখানে ন্যাপটা তো হ্যাজ গিভেন লট অফ বেনিফিটস টু দ্য কান্ট্রিজ অফ দ্য রিজন ইনক্লুডিং দ্য ইউএস, কিন্তু সেটা তো উনি বুঝতে চান না, উনি শুধু নিজেরটাই চান দ্য আমেরিকা ফার্স্ট, এদিক থেকে কিন্তু উনি চলে আসতে পারছেন না। সুতরাং আমি মনে করি এই কন্ট্রাডিকশনটা তার থেকেই যাচ্ছে, এবং এটা ভবিষ্যতে কি ধরনের আমেরিকা তৈরি করবে সেটা আমি মনে করি যে বিশ্ববাসীর কাছে আমেরিকান ইনফ্লুয়েন্স অনেক কমবে না বাড়বে, সেখানে আমি মনে করি অনেক কমে যাবে।
আপনাকে ধন্যবাদ। আমি জয়ন্ত রায় চৌধুরীর বিশ্লেষণ একটু শুনতে চাচ্ছি। এই যে ভদ্রলোক প্রশ্ন করলেন আতাউর সম্রাট, ট্রাম্প কতটা যোগ্য বা যোগ্য কিনা, এক বছর কি যথেষ্ট সময় সেটা জানার, যদিও আমরা এক বছরের ভেতরে দেখছি যে সারা বিশ্বকে তিনি নাড়া দিয়েছেন তার প্রথাবিরোধী চরিত্র এবং কর্মকাণ্ড দিয়ে। জয়ন্ত রায় চৌধুরী, আপনার বিশ্লেষণ কি?
আমার মনে হয় না এক বছরে কাউকে সম্পূর্ণরূপে বিবেচনা বা বোঝা যায়। সম্রাট সাহেবের প্রশ্নের উত্তরে আমি এটুকুই বলবো যে ট্রাম্প সাহেব এখনো অব্দি করেছে রাষ্ট্রপতি ট্রাম্প, তাতে মোটামুটি উনি একজন নেতা, প্রথম সারির নেতা, সেইটুকু প্রমাণিত হচ্ছে, কিন্তু কতটা নিয়ে যেতে পারেন আমেরিকাকে বা পৃথিবীকে সেটা আরো সময় লাগবে, অন্ততপক্ষে 3 বছর লাগবে বোঝার জন্য যে কোথায় ওনার যে আজকের যে পলিসি অ্যাকশন নিচ্ছেন সেটা কোথায় গিয়ে দাঁড়াবে। তবে আমি একটা শুধু কথা ছোট্ট বলতে চাই ট্রেডের ব্যাপারে, যে আমেরিকার যে অবস্থা এখন আছে যে বিভিন্ন বিশালভাবে আমেরিকা ইনডেটেড, সেরকম ক্ষেত্রে আমেরিকার পক্ষে কন্টিনিউয়ালি এতটা ইম্পোর্ট করা ইম্পসিবল, এটা সাস্টেন সারা জীবনের মতন হতে পারে না। সেই জন্য কিছুটা হয়তো উনি যেটা ভাবছেন যে আমেরিকা ফার্স্ট করে কিছুটা নিজের ইন্টারনাল প্রোডাকশন তৈরি করা এবং এক্সপোর্ট কার্ভ ইম্পোর্টস কার্ভ করা, সেটা হয়তো খুব খারাপ নয়, একটা কারণ যে জন্য মিডল আমেরিকা আজকে এতটা গরিব হয়েছে বা এতটা অবস্থা খারাপ হয়েছে, তার কারণ হচ্ছে 80s আর 90s এ আমেরিকার ম্যানুফ্যাকচারিং মিডল আমেরিকাতে যেটা ছিল ডেট্রয়েট ইত্যাদি ইত্যাদি সেক্টরে সম্পূর্ণরূপে ক্ষতিমান হয়েছিল, এবং তাতেই সেইটারই সুবিধা উঠিয়ে চায় আজকে এতটা উপরে উঠতে পেরেছে, সেটা আমাদের মনে রাখতে হবে। সম্পূর্ণরূপে ওনার পলিসিকে আপনি ভাববেন না যে একেবারে বোকা পলিসি বা একেবারে আনথট অফ পলিসি, কিছু ওটার মধ্যে গ্রেইন কার্নেল অফ রেসপন্সিবিলিটি আছে নিজের দেশের প্রতি।
একজন শ্রোতা আছেন ভারত থেকে, সবুজ বিশ্বাস, হ্যালো।
হ্যাঁ, ধন্যবাদ জানাচ্ছি, আমি সবুজ বিশ্বাস,
জি জি,
জঙ্গিপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারত থেকে বলছি।
জি জি বলুন।
আজকের বিষয় খুব তাৎপর্যপূর্ণ, এর জন্য ভয়েস অফ আমেরিকাকে ধন্যবাদ। এরকম একটা বিষয় আজকের দিনে খুবই প্রাসঙ্গিক, কেন মার্কিন প্রেসিডেন্টের উপর গোটা বিশ্বজোড়া নজর থাকে রাজনৈতিকভাবে এবং অন্যান্য আন্তর্জাতিক সমস্ত বিষয়ে। এইখানে আমি আমার যেটা বলার আছে যে বিগত যেসব আমরা মার্কিন প্রেসিডেন্টকে এর আগে দেখেছি তার থেকে আমাকে ডোনাল্ড ট্রাম্পকে একটু ভিন্ন ধরার মনে হচ্ছে, এবং এটা তো আমরা শুনেছি বা জানি যে তিনি রাজনীতির লোক নন, কিন্তু এখন আমার যেটুকু মনে হয়েছে এক বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও আমি এখনো পূর্ব রাষ্ট্রপতিদের মতন এখনো তিনাকে আমি দেখতে পাচ্ছি না, কেন তিনি প্রথম থেকেই বিতর্কের মধ্যে একটা প্রচারের মধ্যে তিনি মনে হচ্ছে বেশি কন্ট্রোভার্সির মধ্যে তিনি যাচ্ছেন,
না সেটা তো সবাই আলোচনাই করলেন যে উনি একজন প্রথা বিরোধী মানুষ,
যে পদটার প্রতি স্থির থাকা উচিত সেটা হচ্ছে না। আমাকে একটা জিনিস বেশ খুব অবাক করে, তিনি উত্তর কোরিয়ার বিষয়ে তিনি যেভাবে কথাবার্তা বলেন এবং একজন মার্কিন প্রেসিডেন্টের যেভাবে বলা উচিত সেভাবেই বলেন, পরক্ষণে উনি বলেন যে আমি তার সঙ্গে বসতে রাজি আছি, আমরা কথা বলতে রাজি আছি, মানে দ্বৈত চরিত্র আমার মনে হচ্ছে।
আচ্ছা,
মার্কিন প্রেসিডেন্টের যদি মনে হয়ে থাকে যে উত্তর কোরিয়াকে আমরা আমাদের দাবানোর প্রয়োজন আছে, দাবান পেছাচ্ছেন কেন, কিংবা আপনার বলারই দরকার কি যদি আবার টেবিলে বসতে চান, আমার এই রকম একটা ক্যারেক্টার দেখতে পাচ্ছি। আগামী বছরগুলোতে কি মনে হচ্ছে যে আমরা পূর্ণাঙ্গ প্রেসিডেন্ট দেখতে পাবো?
আচ্ছা, বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। আমি প্রফেসর আতাউর রহমানের কাছে আসছি। এই সবুজ বিশ্বাস অনেক মানে ভালো একটা মন্তব্য করেছেন, এবং আমি প্রথম অংশ তার মন্তব্যের প্রথম অংশ নিয়ে আপনাকে শুরু করার আমন্ত্রণ জানাচ্ছি, যে আগের যুক্তরাষ্ট্রের যেসব প্রেসিডেন্ট ছিলেন তাদের এক বছর এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বছরের তুলনামূলক একটা চিত্র যদি আমরা আপনাকে বিশ্লেষণ করতে বলি।
আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সবসময়ই একটা যুগান্তকারী ভূমিকা পালন করে, যেমন ব্যারাক ওবামা তার প্রথম বছর ওয়াজ হাইলি প্রোডাক্টিভ এবং উনি এর মধ্যে নোবেল বিজয়ী হয়েছিলেন, এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের যে সুনাম সমস্ত বিশ্বে ছড়িয়ে পড়েছিল, এটা নির্দিষ্টে ওনার যে ভূমিকা সেটাও অনেক বেশি ছিল। বাস্তবে হয়তো অনেক সময় উনি পারেন নাই, কারণ আমেরিকার যে বাস্তবতা অত্যন্ত কঠিন, সেটা একটা দিক। কিন্তু ট্রাম্প প্রশাসনের অ্যাপ্রুভাল রেটিং যদি আপনি এখন দেখেন যে একেবারে লোয়েস্ট অ্যামং অল দ্য প্রেসিডেন্টস এই পর্যায়ে 37%, সুতরাং এটা তো একটা ইন্ডিকেটর যে আমেরিকান মানুষই তাকে ভাবছে যে সে কি করবে, এবং তার যে আগামী দিনে নীতিগুলো এখনো স্পষ্ট নয়। উনি ওনার ডিল মেকিং ইজ ভেরি সিচুয়েশনাল, সিচুয়েশন স্পেসিফিক। অফকোর্স আমরা অনেকেই ভাবি যে সিচুয়েশনাল লিডার যেগুলো হয় তারা অনেক সময় শর্ট টার্মে সাকসেস করতে পারে, কিন্তু লং টার্মে তারা কোনো ইম্প্যাক্ট করতে পারে না। সেখানে আমি দেখছি যে ডোনাল্ড ট্রাম্প ইন দ্য লং রান হাউ হি উইল গো ডাউন ইন হিস্ট্রি। আরেকটা জিনিস দেখছি আমরা যে আমেরিকার যে লেজিসলেটিভ ব্রাঞ্চ এবং জুডিশিয়ারি তারাও তো তার উপর তাকে হ্যান্ডেল করতে হচ্ছে অত্যন্ত কঠিন ভাবে, এবং 2018 সিনেট এবং অন্যান্য নির্বাচনের পরে তার যে লেজিসলেটিভ পাওয়ার সেটাও তো অনেক কমে যাবে। সুতরাং আমি দেখছি যে পৃথিবীর কোন দেশই এখন আমেরিকা যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্টের আমলে আমেরিকার নীতিকে একটা পরিষ্কার এবং একটা স্টেবল বা কন্টিনিউয়াস একটা পলিসি হিসাবে কেউই গ্রহণ করতে পারছে না। সুতরাং আমি বলছি কেউই তার ক্রেডিবিলিটি, তার যে বিশ্বাসযোগ্যতা অনেকাংশেই কমে গেছে। সুতরাং কেউই ভাবতে পারছে না যে দিস এ ক্রেডিবল ম্যান, উই ক্যান রিলাই অন, আমরা একে বিশ্বাস এগিয়ে যেতে পারি, বা আমরা হোয়েদার ইট ইজ প্রমোশন অফ ডেমোক্রেসি, উনি এই মুহূর্তে ডেমোক্রেসির কথা বলেন আর নিজে সর্বময় ক্ষমতার অধিকারী হওয়ার চেষ্টা করেন।
আচ্ছা, আমরা
মানুষ দেখলো দেখছে
জি,
আমি মনে করি এই কন্ট্রাডিকশন থেকে উনি বেরোতে পারবেন, বিকজ হি হিমসেলফ ইজ এ স্প্লিট ক্যারেক্টার, যেটা তার বই ফায়ার অ্যান্ড ফিউরিতে আমরা দেখছি যে ওনার ক্যারেক্টারটাই তো এরকম।
আচ্ছা, আমরা এই এই সবুজ বিশ্বাসের প্রশ্নের পরবর্তী অংশ নিয়ে একটু জয়ন্ত রায় চৌধুরীর কাছে যাব। তার আগে আকবর হায়দার কিরণ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন নিউ ইয়র্ক থেকে, তার সঙ্গে একটু কথা বলি। হ্যালো।
হ্যাঁ, আজকের অনুষ্ঠানের বিষয়টি তো অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর যারা আলোচনা করছেন
প্রফেসর রহমান এবং জয়ন্ত রায় চৌধুরী জি,
তারাও খুব চমৎকার আলোচনা করছেন, আর যারা প্রশ্ন করছেন শ্রোতা বন্ধুরা তারাও খুব কিউরিয়াস, বুঝতে পারছি। আর আমরা যারা প্রবাসে থাকি, আমেরিকায় বসবাস করি, আর মানে আর আমেরিকা হচ্ছে সারা পৃথিবীর সবচেয়ে মানে শক্তিশালী রাষ্ট্র, সারা পৃথিবীকে শাসন করে, কিন্তু এই প্রেসিডেন্টের আমলে আমরা একটু এম্বারাসড আছি আর কি। কারণ মাঝে মাঝে খুব মানে বেকার দায় পড়তে হয়, কারণ আমাদের প্রেসিডেন্ট যেসব কথাবার্তা বলেন, যেসব আচরণ করেন, যেসব পদক্ষেপ নেন, সকালে একরকম বিকালে একরকম, আর ওই কেউ কেউ তাকে বলেন ওই টুইটার প্রেসিডেন্ট বলেন, তো সবকিছু মিলিয়ে মানে কেমন যেন একটা বেসামাল অবস্থায় আছি আমরা এই দেশে থেকেও, আর বিশ্ববাসী তো আমাদেরকে নিয়ে তামাশা করে, এটা আগেই বললাম। তো ওনার কথা এবং কাজে কোনো রকম মানে সমন্বয় নেই, তো আর জানি না কবে নাগাদ মানে তার মধ্যে একটা স্থিতিশীলতা আসবে, তিনি
সময়কালের তুলনা। প্রফেসর আতাউর রহমান বললেন যে অ্যাপ্রুভাল রেটিং কম, এতেই বোঝা যায়।
আচ্ছা,
এই একটি বিষয়। আর সবুজ বিশ্বাসের প্রশ্নের দ্বিতীয় অংশ ছিল যে আমরা পরবর্তী বছর মানে এক বছর তো শেষ হলো, এর পরে তার কর্মকাণ্ডে কি আমরা আশা করতে পারি কিনা যে তিনি না একজন যোগ্য প্রেসিডেন্ট। আমি এখন জয়ন্ত রায় চৌধুরীর কাছে আসছি এই বিশ্লেষণে। আকবর হায়দার কিরণ এবং সবুজ বিশ্বাসের প্রশ্ন আপনি শুনেছেন।
আমার মনে হয় যে এক বছরের অভিজ্ঞতা, উনি তো পলিটিশিয়ান ছিলেন, অ্যাকশনস ওনার মনে হয়েছে ডিল মেকিং, মনে হয়েছে একটা কর্পোরেটের মতন, লিডারের মতন কথা বলছে, সেই মনে হওয়াটা হয়তো এক বছর পরে হয়তো কম মনে হবে। কারণ প্রত্যেকটা অ্যাডমিনিস্ট্রেশন চেষ্টা করে তাদের প্রেসিডেন্টকে নিজেদের মতন করে মোল্ড করতে, তবে সম্পূর্ণরূপে উনি বদলাবেন না। উনি নিশ্চয়ই ওনার যেটা স্পেসিফিক, ওনার যেটা বিশেষত্ব এবং যেটা একটা বলবো যে ওনার অ্যাডভান্টেজ, উনি যে আনপ্রেডিক্টেবল, সেই আনপ্রেডিক্টেবলনেসটা থাকবে, এবং সেইটা থাকার জন্যই হয়তো উনি অনেকগুলো সাফল্য অর্জন করবেন। আপনি যদি নর্থ কোরিয়ার ব্যাপারে দেখেন, উনি যে ওই যে ক্রস থ্রেটস হলো, নর্থ কোরিয়া একটা কথা বললো, তারপরে উনি থ্রেট দিলেন যে, তারপরে কিন্তু আপনি দেখবেন নর্থ কোরিয়া সাউথ কোরিয়ার সঙ্গে তাদের যে হটলাইন ছিল যেটা বন্ধ করে দিয়েছিল সেটাকে আবার চালু করেছে। তো কোথাও না কোথাও তো উনি সাফল্য পেয়ে যাচ্ছে, যেটাও তো আমাদের দেখতে হবে। পাকিস্তানের ক্ষেত্রেও যদি দেখেন, পাকিস্তানকে থ্রেট করার পরেও কিছু না কিছু সাফল্য পেয়েছেন, পাকিস্তান কিছু না কিছু অ্যাকশনস নিয়েছে।
এই জন্যই এক বছর আসলে খুব কম সময় মানে কারোর কর্মকাণ্ড সফলতা বা অসফলতা বিবেচনা করবার। আপনি নর্থ কোরিয়ার ইস্যুটা টানলেন, এর সঙ্গে সঙ্গে ফরেন পলিসির আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, যার মধ্যে ছিল আপনার কিউবার সঙ্গে সম্পর্ক যেটি পুনঃস্থাপিত হয়েছিল বহু বছর পরে ওবামা শাসনামলে, সেটি নিয়ে এই প্রশাসনের নতুন উদ্যোগ মানে বন্ধ করে দেয়া, নিষেধাজ্ঞা আরোপ করা ব্যবসা বাণিজ্যে ভ্রমণে, এটি একটি বিষয়, তারপরে জলবায়ু চুক্তি থেকে, প্যারিস চুক্তি থেকে সরে আসার একটি বিষয়, এই এই সব বিষয়গুলো যদি বিশ্লেষণ করতে বলি তাহলে এর ভবিষ্যৎ কি আসলে?
কিউবার ব্যাপারটা আমার মনে হয় ওনার একটা ভুল, উনি হয়তো ডোমেস্টিক একটা লবি যেটা কিউবান গভর্নমেন্টের বিরুদ্ধে বিরোধিতা করছে তার তাদের কথা শুনে এটা অ্যাগ্রি করেছেন। ওবামা যেহেতু কিউবার কাছে এই জন্যই গেছিল যাতে চায়না যেন ঘাঁটি না পায় ল্যাটিন আমেরিকাতে, সেই জন্যই ওবামা এগিয়ে গেছিল কিউবার দিকে সেইটা। কিন্তু তবে চায়নার আমার মনে হয় না এখনো ক্ষমতা আছে যে সে ল্যাটিন আমেরিকার দিকে অগ্রসর করবে। সে নিজের মোটামুটি চায়না একটা ল্যান্ড পাওয়ার, এখনো নিজেকে মোটামুটি সে এশিয়ার মধ্যে রাখবে, কিছুটা আফ্রিকার দিকে এগিয়ে যাবে, কিন্তু বাকি খুব একটা সাফল্য অর্জন করার চেষ্টা কিন্তু চায়না করছে না অন্যদিকে। আর ল্যাটিন আমেরিকা মোটামুটি আমেরিকার ব্যাকইয়ার্ড এবং সেখানে সেটাই থাকবে। কিউবার আগেনস্টে যে নীতি নিয়েছেন তা সত্ত্বেও ল্যাটিন আমেরিকা মোটামুটি ব্যাকইয়ার্ড আমেরিকা থেকে যাবে। তবে হ্যাঁ, এনভায়রনমেন্টাল ইস্যুজে যেটা উনি স্টেপটা নিয়েছেন সেটা রেট্রোগ্রেড স্টেপ, সেটা আমেরিকার পক্ষে এত বড় একটা দেশের পক্ষে স্টেপটা ঠিক হয়তো হয়তো বেমানান হয়ে উঠেছে।
আচ্ছা, আমি একটু প্রফেসর আতাউর রহমানের কাছে আসছি জঙ্গি ইস্যু নিয়ে। আমরা জানি যে সিরিয়া হামলা করেছিলেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাসায়নিক হামলা করছে জনগণের উপরে, সেই অভিযোগের প্রেক্ষিতে সিরিয়া আক্রমণ করেছিলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিয়েছিলেন 7 এপ্রিল 2017 সালে। এরপরে সিরিয়া এবং ইরাকে সবচেয়ে বড় সংকট যে গত কয়েক বছরে ছিল ইসলামিক স্টেট, সেটি দমনে বেশ সফলতা এসেছে এবং এর পরবর্তীতে দেখা যাচ্ছে যে ইসলামিক স্টেট বিশ্বের বিভিন্ন স্থানে, বিশেষ করে আফ্রিকা এবং এশিয়া, আপনার দক্ষিণ এশিয়ার কাছাকাছি আফগানিস্তানে প্রচুর পরিমাণে সন্ত্রাসী ঘটনার দায় স্বীকার করছে। তো এই সিরিয়া এবং ইরাকে দমন হওয়ার ফলে ইসলামিক স্টেটের কর্মকাণ্ড কি গোটা বিশ্বে, বিশেষ করে ওইসব অঞ্চলে আফ্রিকা বা দক্ষিণ এশিয়ায় ছড়ানোর কোনো আশঙ্কা রয়েছে, এবং তাতে ট্রাম্প প্রশাসনের কতটা দায় দায়িত্ব আছে বলে আপনার মনে হয়, প্রফেসর আতাউর রহমান?
প্রথমে আমি বলবো যে সিরিয়ার ঘটনাটা কিন্তু শুধু ওনার কৃতিত্ব না, সিরিয়ার ঘটনা রাশাকে উনি ছেড়েই দিয়েছেন এবং যে রেবেল গ্রুপ যারা অত্যন্ত তৎপর ছিল এবং আসাদ রিজিম যেখানে টলয়মান ছিল সেখান থেকে তারা ঘুরে দাঁড়িয়েছে এবং এখন মোটামুটি স্টেবল। সুতরাং আপনি যেভাবেই করেন না কেন উনি দেখেছেন যে ওটাই সুবিধাজনক, সুতরাং ওখানে কিন্তু উনি গিয়ে রাশাকেই মেইন হ্যান্ডটা দিয়ে দিয়েছেন। সুতরাং ওটা আমি সাকসেসফুল আমেরিকান পলিসি আমি সেটা বলবো না। ইরাকের ব্যাপারে হ্যাঁ, আইএস দমনে উনি শক্তিশালী বা স্ট্রং একটা ভূমিকা নিয়েছেন, যদিও শেষ প্রান্তে এবং এটা তো চলছিলই, বাট এটাকে আরো বেশি ইন্টেন্সিফাই করেছেন যাতে করে আইএস গ্রুপ গুলো ধ্বংসপ্রাপ্ত হয়, কিন্তু তারা আবার বিস্তৃতি লাভ করছে। যদি আপনি এখন দেখেন যে আফগানিস্তানে তালিবানরা আরেকটু শক্তিশালী হয়েছে, সুতরাং এবং আরো ঘটনা বেশি হচ্ছে আফগানিস্তানে, যদিও উনি অনেক বড় বম আফগানিস্তানে ফেলেছিলেন কিন্তু ওর ইম্প্যাক্ট হয়নি। তো সুতরাং আমি বলছি যে এখানে যে কমপ্লেক্সিটিস, রিজিয়নাল কমপ্লেক্সিটিস বা আঞ্চলিক যে কমপ্লেক্সিটিস সেখানেও কাজ করছে, যেমন পাকিস্তানের যে মদদ আফগানিস্তানের ক্ষেত্রে আমরা দেখছি যেখানে একটা স্ট্রং অ্যাকশন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন নিচ্ছে, হুইচ মে বি কাউন্টার প্রোডাক্টিভ। এতটা একেবারেই বন্ধু আবার একেবারেই শত্রু এটা, যেমন ফিলিস্তিনের ক্ষেত্রে আমরা অনেকেই ভেবেছিলাম যে মিডল ইস্টে প্যালেস্টাইন বোধহয় ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের রোল আগের মতোই হবে বা বরঞ্চ আরো ইফেক্টিভ হবে, কিন্তু সেটা হয়নি, বরং জেরুজালেম ডিসিশনে ইট হ্যাজ বিন মোর ডিভাইডেড। সুতরাং এই যে তার যে হঠাৎ করে একটা কিছু করা, আবার সরে আসা এবং আরেকটা কাউন্টার অ্যাকশন নেওয়া, এটা কিন্তু বিশ্ব ব্যবস্থাকেই কিন্তু কোন নির্দিষ্ট দিকে কোন দিক নির্দেশনা দিচ্ছে না। আমি বলবো যে এই যে ডিরেকশনলেস বিশ্ব ব্যবস্থা যেখানে আমেরিকা যুক্তরাষ্ট্রের একটা লিডিং রোল আমরা দেখছি বিগত 60-70 বছরে, সেটার থেকে কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র দূরে সরে যাবে।
ধন্যবাদ আপনাকে। আমি অভিবাসন নিয়ে একটি প্রশ্ন করব, তার আগে একজন শ্রোতার বক্তব্য নিয়ে আসি। হ্যালো, হ্যালো, ভোলা থেকে একজনের আব্বাস হোসেন নামে একজন লাইনে থাকার কথা, আছেন আপনি? হ্যালো,
জি আছি।
জি জি বলুন, চট করে, আমাদের হাতে সময় কম।
জি, আমার প্রশ্ন হচ্ছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মানে যিনি কিছুদিন আগে, বেশ কিছুদিন আগে, এক বছর তার পূর্তি হয়ে গেছে, তো অন্য দেশের যারা নাগরিক আছে, তারা যে যুক্তরাষ্ট্রে বসবাস করছে, তাদেরকে কি নাগরিকত্ব প্রদান করা হবে নাকি না?
জি ধন্যবাদ, আপনি অভিবাসন নিয়ে প্রশ্ন করেছেন, আমি এই প্রশ্নই করতে চেয়েছিলাম। প্রফেসর আতাউর রহমান, আপনি জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসবার পর 27 জানুয়ারির শেষ সপ্তাহে মুসলিম পর্যটকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়ে একটি নির্বাহী আদেশ জারি করেন। এরপর কয়েকটি অভিবাসন সংক্রান্ত বিষয় এসছে, যার মধ্যে ডেফার্ড অ্যাকশন ডাকা নামে একটি কর্মসূচি ছিল, যে ছোটবেলায় যারা বাবা মার হাত ধরে যুক্তরাষ্ট্রে এসছে এবং বাবা মার কাগজপত্র নেই, কিন্তু তাদেরকে প্রেসিডেন্ট ওবামার আমলে 2014 বা 2015 সালে সাময়িক কাজের অনুমতি দিয়ে এখানে স্কুল কলেজে যারা লেখাপড়া করে তাদেরকে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে, এবং প্রেসিডেন্ট ট্রাম্প এই আইনটি বাতিল করার ঘোষণা দিয়েছেন। এটি একটি, আরেকটি হচ্ছে চেইন ইমিগ্রেশন বন্ধের একটি বিষয়ে আলোচনা চলছে। তো অভিবাসীদের জন্য এই প্রশাসন কতটা ভালো বা মন্দ, আপনার বিশ্লেষণ কি?
আমি বলবো যে এই প্রশাসন অভিবাসীদের জন্য অনেকটাই মন্দ, যদিও তাদের যে এক্সট্রিম সিচুয়েশন, এক্সট্রিম পলিসির থেকে তারা মনে হয় কিছুটা চলে আসছে, দূরে সরে আসছে। যেমন আমি একটা একটা করে বলি, যেমন ডাকা প্রোগ্রাম যেটা আপনি বললেন, যে ইয়াঙ্গার প্রায় 800,000, 8 লক্ষ ইয়াং পিপুল যারা শৈশবে আমেরিকায় এসেছে বা শিশু বয়সে আমেরিকায় এসেছে এবং বড় হয়েছে, তাদেরকে একটা সিটিজেনশিপের পাথ, তারা হয়তো এখন আমেরিকা যুক্তরাষ্ট্রে থাকে, এবং উনি বর্তমানে আমি দেখছি যে কোর্ট বলছে যে এটা চলবে, এবং আনটিল দ্যাট হ্যাপেন্স, ইউনো, একটা সিটিজেনশিপ পাথ যাতে তাদেরকে দেওয়া হয়, কারণ এটা আমেরিকা যুক্তরাষ্ট্রের কাছে অবশ্যই এটা ন্যাচারাল এক্সপেকটেশন ফর ম্যানি পিপুল ইন দ্য ওয়ার্ল্ড, যে যারা অনেক দিন আমেরিকায় থাকে তাদের একটা আশা আকাঙ্ক্ষা থাকে যে অটোমেটিক তারা একটা সিটিজেনশিপের পাথ খুঁজে পাবে, যেটা ডেমোক্রেটিক পার্টি তাদের স্লোগানে আগে বলেছিল। ট্রাম্প অনেক দূর এর থেকে চলে আসছিল, বাট এখন আবার এটাকে পরিবর্তনের পথে উনি যাচ্ছেন, এবং একটা বাইপার্টিজান যদি একটা লেজিসলেশন আসে বা একটা প্যাকেজ আসে, তাহলে উনি সিগনেচার করবে, স্বাক্ষর করবেন বলে উনি বলেছেন। সুতরাং এটা একটা ভালো দিক। তবে খারাপ দিকটা হলো যে মুসলমানদের যে বিভিন্ন দেশে অলরেডি ওটা তো হয়েই গেল, যে একটা রেস্ট্রিকশন আমরা দেখছি যে বিশ্বের বিভিন্ন মুসলিম মেজরিটি কান্ট্রি, যদিও বাংলাদেশ পাকিস্তান এখনো এফেক্টেড হয় নাই, বা মালয়েশিয়া বা ইন্দোনেশিয়া, বড় বড় মুসলিম কান্ট্রিগুলো এখনো এফেক্টেড হয় নাই, কিন্তু আমরা দেখি যে আফ্রিকান কান্ট্রিগুলো বা মিডল ইস্টের কান্ট্রিগুলো, ইরান থেকে আরম্ভ করে অনেক কান্ট্রিগুলো, ইয়েমেন বা যেগুলো যুদ্ধ বিধ্বস্ত কান্ট্রি, ইরাক, এরা এফেক্টেড হয়ে গেছে। তো সুতরাং আমি বলছি যে এই অভিবাসন নীতি তার কখনোই প্রোগ্রেসিভ নয়, কারণ পৃথিবীর আপনি অন্যান্য জিনিস দেখেন, পাশের দেশ ক্যানাডা, তারা কিন্তু ওপেন ডোর পলিসি করেছে, সুতরাং এতে কোনো ক্ষতি হয় নাই ক্যানাডার। সুতরাং দে আর অ্যাট্রাক্টিং মোর এক্সপার্টস, ইউ নো, ফিউচার এক্সপার্টস, যেমন ক্যানাডায় এখন অনেক প্রোগ্রাম, যারা ভারত বা অন্যান্য দেশ থেকে, চায়না থেকে ভালো প্রোগ্রামার নিয়ে আসছে। সুতরাং এখানে কিন্তু আমি বলবো যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যে একটা স্ল্যাকনেস এবং একটা রেস্ট্রিকটিভ বিহেভিয়ার, এটা কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রকে অনেক পিছিয়ে ফেলবে, এবং বিশ্বব্যাপী যে অভিবাসন নীতি সেটার কিন্তু বিরোধী ট্রাম্প।
আচ্ছা, আমরা একটু মাইগ্রেশন, আপনার বক্তব্যের সঙ্গে দেখি জয়ন্ত রায়চৌধুরী কিছু যোগ করতে চান কিনা এই বিষয়ে অভিবাসন নীতি, এরপরে আমি মিডিয়া নিয়ে আপনাকে একটা প্রশ্ন করব। জয়ন্ত রায়চৌধুরী, থ্যাংক ইউ।
হ্যালো,
জি
নমস্কার। হ্যাঁ, একটুখানি বুঝলে লাইনটা একটু ডিস্টার্ব ছিল, আবার বলুন প্রশ্ন।
হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে অভিবাসন নীতি নিয়ে, পুরো বছরে প্রেসিডেন্ট ট্রাম্প যেসব কর্মকাণ্ড করেছেন সেগুলো সম্পর্কে বিশ্লেষণ আসলে শুনতে চেয়েছিলাম। তারপরে ভারতের এই চন বিষয়টি রয়েছে, একটা গুরুত্বপূর্ণ বিষয় এই অভিবাসন নীতির মধ্যে।
মোটামুটি উনি যা আগে ইন্ডিকেট করেছিলেন সেই নীতিতেই এগিয়েছেন, তো সেটা নিয়ে সত্যি কথা বলতে আমাদের যারা বিদেশে থাকি তাদের পক্ষে খুব একটা বলা মুশকিল যে ঠিক করছেন কি ভুল করছেন। তবে হ্যাঁ, ভারতের যতটা ইন্টারেস্টের ব্যাপার ছিল, যেটা H-1B ভিসা নিয়ে ছিল, আমাদের সফটওয়্যার প্রফেশনালরা যাতে আমেরিকাতে কাজ করতে পারে, সেটাতে প্রথমে যা ইঙ্গিত ছিল যে ভীষণ কঠোর একটা নীতি হবে, সেটা হয়নি। এবং H-1B ভিসা নীতি মোটামুটি এখনো শিথিল রয়েছে। দুবার এটা নিয়ে বোধহয় কিছু ভীতি ছিল ইনফোটেক কোম্পানিদের মধ্যে, কিন্তু মনে হচ্ছে না সেরকম কিছু এগিয়ে যাচ্ছে। আমেরিকার দরকার এরকম হাই লেভেল প্রোগ্রামারদের, সেই জন্য তারা একটাই যেটা করছে সেটা হচ্ছে মিনিমাম ওয়েজটা যারা আসছে তাদের যেন হাই থাকে সেটা ইনসিস্ট করছে। সেটা কোনো খারাপ কথা না, সেটা একদিক দিয়ে ভালো আমাদের যে আইটি কোম্পানি তাদের জন্যও ভালো, কারণ তাহলে তারাও ভ্যালিউ চেনে উপরের দিকে নেওয়ার চেষ্টা করবে। স্রেফ বডি শপিং করে তারা ব্যবসা চালাবার যে ওদের যে একটা বলবো যে একটা প্রবৃত্তি ছিল সেটা বন্ধ হবে।
আচ্ছা, আমাদের হাতে আর এক মিনিট সময় আছে, প্রফেসর আতাউর রহমানের কাছে আসছি। এক মিনিটের ভিতরে একটা মন্তব্য জানতে, যে প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্ব নেবার শুরু থেকেই তার সঙ্গে মিডিয়ার সম্পর্ক ভালো নয়, এবং তিনি টুইটারের উপর বা সামাজিক মাধ্যমের উপর অনেকটা মানে নির্ভরশীল, তো এতে করে কি প্রেসিডেন্সি বা তার গভর্নেন্সের কোনো অসুবিধা হয়েছে?
অবশ্যই হয়েছে, এবং ওনাকে অনেক সময় নষ্ট করতে হয়েছে, বিকজ আপনাকে দেখতে হবে যে একটা প্রেসিডেন্ট প্রত্যেকটা পলিসিতেই যদি এত সময় নষ্ট করে মিডিয়াতে টু কাউন্টার দ্যাট প্রপোজাল, এবং মিডিয়াকে শত্রু ঘোষণা করে তিনি যেভাবে মোস্ট করাপ্ট ফেক নিউজ, এই যে কতগুলো উনি ইডিয়ম বা কতগুলো ক্যারেক্টারাইজেশন উনি মিডিয়াকে করছে, এটা মানে একটা ট্রান্সপারেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের জন্য, বিশেষ করে আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক অ্যান্ড ট্রান্সপারেন্ট জন্য খুবই।
আচ্ছা, অসংখ্য ধন্যবাদ প্রফেসর আতাউর রহমান এবং জয়ন্ত রায় চৌধুরী, আপনাদের দুজনকেই প্রেসিডেন্ট ট্রাম্পের এক বছরের আলোচনার জন্য। তবে অনেক ভালো কাজ করেছেন, যার মধ্যে নীল গোরসাচকে নিয়োগ দেওয়া, স্টক মার্কেট অর্থনৈতিক সূচক বৃদ্ধি পাওয়া, কর সংস্কার বিল করা। তো যাই হোক, আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি, আপনাদের সবাইকে ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।